শুরু হলো বাংলা অনুষ্ঠান।
ওয়াশিংটনে এখন শনিবার বেলা ১২টা আর বাংলাদেশে ভারতে শনিবার রাত। আমি তাওহিদুল ইসলাম সবাইকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে আজকের অনুষ্ঠান শুরু করছি।
এবং তাওহিদুল ইসলামের সঙ্গে আমি সরকার কবির উদ্দিনও রয়েছি। আমাদের অনুষ্ঠানে আজকে অন্যান্য বিষয়ের মধ্যে রয়েছে ঢাকা থেকে আমির খসরুর পাঠানো রিপোর্ট,
বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের জন্য আন্তর্জাতিক অর্থ সহায়তা আশানুরূপ না হওয়া এবং এক্ষেত্রে ক্রমহ্রাসমান প্রবণতাই উদ্বিগ্ন জাতিসংঘের বিভিন্ন সংস্থা সহ মানবিক সহায়তাকারী সংস্থাগুলো।
মতিউর রহমান চৌধুরীর প্রতিবেদন রয়েছে।
বাংলাদেশের অর্থনীতিতে চীনের দাপট এখন সবচেয়ে বেশি। ২০১৬ সালের পর থেকে বাংলাদেশের বিভিন্ন খাতে বিনিয়োগ বাড়িয়েছে দেশটি।
রয়েছে কলকাতা থেকে পরমাশিস ঘোষ রায়ের রিপোর্ট।
আগামীকাল ১৯ মে রবিবার শেষ দফায় রাজ্যের ৯টি লোকসভা আসনের ভোট গ্রহণে নিরাপত্তার কথা মাথায় রেখে কলকাতার বিভিন্ন জায়গায় নাকা চেকিং শুরু হয়েছে।
তবে
প্রথমেই শুনুন বিশ্ব সংবাদ।
বিশ্ব সংবাদ পড়ছি আনিস আহমেদ। ইরানের আধা সরকারি ফার্স বার্তা সংস্থা জানিয়েছে, বিশেষ রিভলিউশনারি গার্ডসের একজন শীর্ষস্থানীয় সদস্য শুক্রবার বলেন যে ইরানের স্বল্পপাল্লার ক্ষেপণাস্ত্র খুব সহজেই পারস্য উপসাগরের রণতরীর নাগাল পাবে। যুক্তরাষ্ট্রের সঙ্গে ক্রমবর্ধমান উত্তেজনার মধ্যে রিভলিউশনারি গার্ডের উপপ্রধান মোহাম্মদ সালে জোকারের এই মন্তব্যগুলো আসল। যুক্তরাষ্ট্র ওই অঞ্চলে অতিরিক্ত জাহাজ মোতায়েন করে তার সামরিক উপস্থিতি বাড়িয়ে তুলেছে। তাছাড়া ওই ইসলামিক রিপাবলিকের তরফ থেকে হুমকি মোকাবিলার জন্য যুক্তরাষ্ট্র ইরানের বিরুদ্ধে নিষেধাজ্ঞায় আরও কড়াকড়ি করেছে। উপসাগর হচ্ছে বিশ্বের সবচাইতে গুরুত্বপূর্ণ জলপথ, এ পথেই বিশ্বের তেল সরবরাহ পরিবহন করা হয়। জোকার সতর্ক করে দিয়েছেন যে যুক্তরাষ্ট্র একটি নতুন যুদ্ধের ব্যবহার বহন করতে পারবে না এবং এই সংঘাত বিশ্বের তেল সরবরাহে প্রতিকূল প্রভাব ফেলবে। তিনি আরও বলেন, যুদ্ধ শুরু হলে গোটা বিশ্বই ক্ষতিগ্রস্ত হবে। জোকারের এই মন্তব্য এমন এক সময় আসলো যখন ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ জাভেদ জারিফ বিশ্বের শক্তিধর দেশগুলোর সঙ্গে স্বাক্ষরিত পরমাণু চুক্তি রক্ষার জন্য তার কূটনৈতিক প্রয়াস জোরালো করেছেন। গতকাল শুক্রবার তাঁর চীন সফরের সময় জারিফ বিশ্বের নেতৃবৃন্দের সমালোচনা করে বলেন যে তাঁদের সমর্থনমূলক বিবৃতি শুধু ওই চুক্তি রক্ষার জন্য যথেষ্ট নয়। মধ্যপ্রাচ্যে প্রচণ্ড উত্তেজনার মধ্যে জ্বালানি তেলের কোম্পানি এক্সন মোবিল ইরাকের দক্ষিণের বসরা প্রদেশের তেল ক্ষেত্রগুলো থেকে তাদের বিদেশি কর্মীদের সরিয়ে নিয়েছে। একজন শীর্ষ ইরাকি কর্মকর্তা এবং অন্য তিনটি সূত্র রয়টারকে জানিয়েছে যে এই সব কর্মীকে গতকাল এবং আজ দুবাইয়ে কিংবা বসরা প্রদেশের আবাসিক এলাকায় সরিয়ে আনা হয়। ইরাকে তেল কর্মকর্তারাও অ্যাসোসিয়েটেড প্রেসের কাছে এ খবর নিশ্চিত করেছেন। ইরাকের রাষ্ট্রপরিচালিত সাউথ অয়েল কোম্পানির প্রধান এহসান আব্দুল জাব্বার বলেন যে নিরাপদে সরিয়ে নেওয়ার এই বিষয়টি হচ্ছে সতর্কতামূলক অস্থায়ী পদক্ষেপ এবং এটি বিপদের কোনো আভাস নয়। ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে উত্তেজনা বৃদ্ধি পাওয়ায় মধ্যপ্রাচ্য এলাকায় সম্ভাব্য সংঘাতের উদ্বেগ ও বেড়ে গেছে। এরই মধ্যে ওয়াশিংটন ও বাগদাদে তাদের দূতাবাস থেকে অত্যাবশ্যক নয় এমন কর্মচারীদের সরিয়ে নিয়েছে, বাচ্চত এই ধারণায় যে প্রতিবেশী দেশ ইরান থেকে তারা হুমকির সম্মুখীন হতে পারে। যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যের আরভিং শহরে এক্সন মোবিলের সদর দপ্তর থেকে এ ব্যাপারে তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করা হয়নি। বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের জন্যে আন্তর্জাতিক অর্থ সহায়তা আশারূপ না পাওয়া এবং এক্ষেত্রে ক্রমহ্রাসমান প্রবণতায় উদ্বিগ্ন জাতিসংঘের বিভিন্ন সংস্থা সহ মানবিক সহায়তাকারী সংস্থাগুলো, জানাচ্ছেন ঢাকা থেকে আমাদের সংবাদদাতা আমির খসরু।
বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের জন্য আন্তর্জাতিক অর্থ সহায়তার ক্রমহ্রাসমান প্রবণতায় উদ্বিগ্ন জাতিসংঘের বিভিন্ন সংস্থা সহ মানবিক সহায়তাকারী সংস্থাগুলো। জাতিসংঘের সবশেষ এক প্রতিবেদনে বলা হয়েছে, ২০১৯ সালের জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত সময়ের জন্য আন্তর্জাতিক দাতাদের কাছে ৯২০ মিলিয়ন ডলার অর্থ সাহায্যের আহ্বান জানানো হলেও এই ১২ মে পর্যন্ত এর মাত্র ১৮% অর্থাৎ ১৬৫ মিলিয়ন ডলার পাওয়া গেছে। এর মধ্যে শুধুমাত্র যুক্তরাষ্ট্র একাই দিয়েছে ১০৫ মিলিয়ন ডলার। গত মধ্য ফেব্রুয়ারিতে জেনেভায় দাতাদের বৈঠক থেকে ওই আবেদন জানানো হয়। দিন পনেরো আগেও ইউনিসিয়ারের প্রধান সহ জাতিসংঘের বিভিন্ন সংস্থার প্রধানগণ রোহিঙ্গাদের জন্য জরুরি অর্থ সাহায্যের আবেদন জানিয়েছিলেন। ২০১৮ সালে অর্থ সহায়তার প্রবণতা ছিল ঊর্ধ্বমুখী, ওই সময় মোট চাহিদার ৬৯% অর্থ পাওয়া গিয়েছিল। এদিকে জেনেভা থেকে জাতিসংঘের একজন মুখপাত্র শুক্রবার বলেছেন, জাতিসংঘ এ পর্যন্ত ২,৭০,০০০ রোহিঙ্গাকে নতুন পরিচয়পত্র দিয়েছে, যা তাদের মিয়ানমারে ফেরার সময় শনাক্তকরণ সহজতর করবে। মোট ৯,০০,০০০ রোহিঙ্গাকে এই পরিচয়পত্র দেওয়া হবে। আমির খসরু, ভয়েস অব আমেরিকা, ঢাকা।
ওদিকে বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের মাঝে স্বেচ্ছায় পাচার এবং ক্যাম্প থেকে পালিয়ে যাওয়ার প্রচেষ্টা আশঙ্কাজনকভাবে বেড়ে গেছে। গত মার্চ থেকে এ পর্যন্ত কক্সবাজারের বিভিন্ন এলাকা থেকে সমুদ্রপথে মালয়েশিয়া যাওয়ার চেষ্টার সময় ১৯টি অভিযানে ৫০১ জন রোহিঙ্গাকে উদ্ধার করা হয়। গ্রেপ্তার হয়েছে ১৭ জন দালালও। কক্সবাজার থেকে মজলুম হোসেন শাকিলের পাঠানো রিপোর্ট।
কক্সবাজারের সেন্ট মার্টিন এবং পেকুয়া থেকে শনিবার ভোরে পৃথক অভিযানে আরও ৮৪ জন রোহিঙ্গাকে উদ্ধার করেছে কোস্টগার্ড ও পুলিশ। এ নিয়ে গত ১ মার্চ থেকে এ পর্যন্ত কক্সবাজারের বিভিন্ন এলাকা থেকে সমুদ্রপথে মালয়েশিয়া যাওয়ার চেষ্টার সময় ১৯টি পৃথক অভিযানে ৫০১ জন রোহিঙ্গাকে উদ্ধার করেছে বিজিবি, পুলিশ ও কোস্টগার্ডের সদস্যরা। এদিকে বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের মাঝে স্বেচ্ছায় পাচার এবং ক্যাম্প থেকে পালিয়ে যাওয়ার প্রচেষ্টা আশঙ্কাজনক হারে বেড়েছে। রোহিঙ্গারা ক্যাম্প থেকে পালানোর কৌশল খুঁজছেন, কেউ কেউ বাংলাদেশি পাসপোর্ট সংগ্রহে মরিয়া হয়ে উঠেছেন, দালাল ধরে কেউ কেউ সফলও হচ্ছেন। কক্সবাজার আঞ্চলিক পাসপোর্ট অফিসে রোহিঙ্গাদের চলে যাচাই বাছাই। রোহিঙ্গারা যেভাবে ক্যাম্প ছেড়ে বিভিন্ন গন্তব্যে পালানো শুরু করেছেন, এতে নতুন আরেকটি সংকট তৈরি হওয়ার আশঙ্কা করছেন বিশ্লেষকরা। এরকম সাগর পথে মালয়েশিয়া যাওয়ার উদ্দেশ্যে রোহিঙ্গারা ক্যাম্প ছাড়ছেন, কেউ বা দালালের প্ররোচনায় আর কেউ বা স্বেচ্ছায় পাচার হচ্ছেন। মোয়াজ্জেম হোসেন শাকিল, ভয়েস অফ আমেরিকা, কক্সবাজার।
ভয়েস অফ আমেরিকা, ওয়াশিংটন।
ভারতের সপ্তদশ লোকসভা নির্বাচনের শেষ দফায় গোটা দেশের সঙ্গে পশ্চিমবঙ্গেও ভোট পরিচালনার ক্ষেত্রে আরও কঠোর হয়েছে নির্বাচন কমিশন। সব বুথেই থাকছে কেন্দ্রীয় বাহিনী। কলকাতা থেকে জানাচ্ছেন আমাদের সংবাদদাতা পরমাশিস ঘোষ রায়।
আগামীকাল ১৯শে মে রবিবার শেষ দফায় রাজ্যের ৯টি লোকসভা আসনের ভোট গ্রহণে সব বুথেই থাকছে কেন্দ্রীয় বাহিনী, থাকছে কুইক রেসপন্স টিমও। মোট ১৭,০৫৮টি বুথে মোতায়েন করা হচ্ছে ৭১০ কোম্পানি বাহিনী। ভোটদান সুষ্ঠু ও অবাধ করতে রাখা হচ্ছে ৪৬১টি কুইক রেসপন্স টিম। কোনো ঘটনা ঘটার ৫ থেকে ৭ মিনিটের মধ্যেই ঘটনাস্থলে পৌঁছে যাবে এই টিম। সর্বোচ্চ ১৫ মিনিটের মধ্যেই কাজ করবে এই বাহিনী। পথ চেনাবার জন্য প্রতিটি টিমের সঙ্গে থাকবেন একজন কনস্টেবল, থাকছে কলকাতা পুলিশের ১৭৮ নিজস্ব কুইক রেসপন্স টিম ও ফ্লাইং স্কোয়াড। নিরাপত্তার কথা মাথায় রেখে ইতিমধ্যেই কলকাতার বিভিন্ন জায়গায় নাকা চেকিং শুরু হয়েছে, তল্লাশি চালানো হচ্ছে বিভিন্ন গেস্ট হাউসে। পরমাশিস ঘোষ রায়, ভয়েস অব আমেরিকা, কলকাতা।
ভারতের লোকসভা নির্বাচনের বিশ্লেষণ নিয়ে আমরা আজই ভারতে রাত ১৫:১১ আর বাংলাদেশে রাত ১১:১১ আসছি ফেসবুক লাইভে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা করেছেন যে কোনো আমদানিকৃত গাড়ি দেশের নিরাপত্তার জন্য হুমকি স্বরূপ, তবে ইউরোপীয় ইউনিয়ন ও জাপান থেকে আসা গাড়ির উপর শুল্ক আরোপের সিদ্ধান্ত ৬ মাস পরে নেওয়া হবে। এই বিলম্ব যুক্তরাষ্ট্রের সঙ্গে ইউরোপ ও জাপানের বাণিজ্য বিবাদ এড়াতে সক্ষম হবে, তবে কোনো বিদেশি গাড়িকে নিরাপত্তার প্রতি হুমকি বলায় গাড়ি নির্মাতারা তাদের ক্ষোভ প্রকাশ করেছেন। প্রধান প্রধান জার্মান ও এশিয়ান গাড়ি নির্মাতাদের একটি দল এই ঘোষণাকে অবান্তর বলে উল্লেখ করেছে। এইসব গাড়ি নির্মাতাদের মধ্যে রয়েছে ডিএমআর এজি, টয়োটা মোটর কোর, ভক্সওয়াগন এজি, হোন্ডা মোটর কোম্পানি এবং নিসান মোটর কোম্পানি। এদিকে দি আমেরিকান ইন্টারন্যাশনাল অটোমোবাইল ডিলার্স অ্যাসোসিয়েশন বলছে যে গাড়ি নির্মাতারা সাম্প্রতিক বছরগুলোতে যুক্তরাষ্ট্রে ১০০০০০০ ডলার বিনিয়োগ করেছে, কাজে এখন এটা বিবেচনা করতে হবে যে আপনি শুল্ক বসাবেন নাকি বিনিয়োগ উৎসাহিত করবেন, কিন্তু দুটোই একসঙ্গে হবে না। যুক্তরাষ্ট্রের জাতীয় প্রতিরক্ষা বিষয়ক তথ্য চীনের একজন এজেন্টকে সরবরাহ করার দায়ে সিআইএর একজন সাবেক কর্মকর্তাকে ২০ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। ৬২ বছর বয়সী কেভিন প্যাট্রিক মেলরির বিরুদ্ধে গতকাল শুক্রবার এই কারাদণ্ডের রায় দেয়া হয়। সহকারী অ্যাটর্নি জেনারেল জন ডেমার্স বলেন যে সাবেক গোয়েন্দা কর্মকর্তারা যারা নিজেদের দেশ এবং সহকর্মীদের স্বার্থকে জলাঞ্জলি দিয়ে চীনের খপ্পরে পড়েছে, এই শঙ্কিত হবার মতো ঘটনা তারই দৃষ্টান্ত। ম্যালেরির বিচারে পেশ করা প্রমাণগুলোর মধ্যে রয়েছে ভার্জিনিয়ার লিসবার্গের ফেডেক্সের দোকান থেকে পাওয়া নজরদারি ভিডিও, যেখানে দেখা গেছে যে মাইক্রো এসডি কার্ডের অত্যন্ত গোপন নথিপত্র স্ক্যান করা হচ্ছে। বিশ্ব সংবাদ এখনকার মতো এখানেই শেষ হল।
ভয়েস অফ আমেরিকার বাংলা অনুষ্ঠান শুনছেন আমাদের ওয়াশিংটন স্টুডিও থেকে। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভ 190 মিটার বেতার তরঙ্গে, 1575 কিলোহার্টজে এবং ফেসবুকে।
এবার শুরু করছি আমাদের অন্যান্য পরিবেশনা। বাংলাদেশের অর্থনীতিতে চীনের দাপট এখন সবচেয়ে বেশি। 2016 পর থেকে বাংলাদেশের বিভিন্ন খাতে বিনিয়োগ বাড়িয়েছে দেশটি, ফলে এই মুহূর্তে চীনই বাংলাদেশের সর্ববৃহৎ বিনিয়োগকারী রাষ্ট্র। সরকারি হিসেব অনুযায়ী যুক্তরাষ্ট্রের স্থান চতুর্থ, জানাচ্ছেন ঢাকা থেকে পাঠানো সাক্ষাৎকার ভিত্তিক তার রিপোর্টে মতিউর রহমান চৌধুরী।
বাংলাদেশের অর্থনীতিতে চীনের দাপট এখন সবচেয়ে বেশি। 2016 সালের পর থেকে বাংলাদেশের বিভিন্ন খাতে বিনিয়োগ বাড়িয়েছে দেশটি, ফলে এই মুহূর্তে চীনই বাংলাদেশের সর্ববৃহৎ বিনিয়োগকারী রাষ্ট্র। সরকারি হিসাব অনুযায়ী যুক্তরাষ্ট্রের স্থান চতুর্থ, একসময় যুক্তরাষ্ট্র ছিল শীর্ষে। বাংলাদেশের বিনিয়োগ খাতে চীনের বিনিয়োগ বেশি। 2018 সালে বাংলাদেশের বৈদেশিক সরাসরি বিনিয়োগ $360 কোটি, এর মধ্যে চীনই করেছে বেশি। বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের মহাপরিচালক শামসাল মুজাহিদ বলেছেন, বিশ্বের প্রায় সর্বত্রই এখন চীন বৃহৎ বিনিয়োগকারী, বাংলাদেশের ব্যতিক্রম নয়। গত বছর চীনের পর নেদারল্যান্ড ছিল দ্বিতীয় সর্বোচ্চ বিনিয়োগকারী রাষ্ট্র। দেশটি বিনিয়োগ করে $69.2 কোটি, $37.10 কোটি বিনিয়োগ করে তৃতীয় স্থানে ব্রিটেন। স্মরণ করা যায় যে বাংলাদেশের ইতিহাসে যুক্তরাষ্ট্র সবসময় ছিল সর্বোচ্চ বিনিয়োগকারী। গত বছর $17.40 কোটি বিনিয়োগ করে চতুর্থ স্থানে ছিল যুক্তরাষ্ট্র। 1980 সালের পর থেকে বাংলাদেশে সরাসরি বিনিয়োগের সুযোগ সৃষ্টি হয়। 1995 সালে মোবাইল টেলিযোগাযোগ খাতে বৈদেশিক বিনিয়োগে অনুমোদন দেয় বাংলাদেশ। এরপরই নরওয়ের টেলিনর ও মিশরের ওয়ারাসকমের মতো টেলিকম জায়ান্ট বাংলাদেশে প্রবেশ করে। তবে সাম্প্রতিক বছরগুলোতে জ্বালানি চাহিদা মেটাতে লড়াই করতে হয়েছে বাংলাদেশকে। 2008 এবং 2009 সনে জ্বালানি সংকট ছিল তীব্র। এর মধ্যে 2013 সনে ওয়ান বেল্ট ওয়ান রোড অবকাঠামো উদ্যোগের ঘোষণা দেন চীনা প্রেসিডেন্ট শি জিনপিং। এই উদ্যোগের অংশ হিসাবে বিশ্বের বিভিন্ন দেশে $1 ট্রিলিয়ন বেশি অর্থ বিনিয়োগ করতে চায়। এরই অংশ হিসাবে 23টি দেশে কয়লা চালিত বিদ্যুৎ কেন্দ্র নির্মাণে $2300 কোটি ঋণ দেয় চীনা ব্যাংকগুলো। মার্কিন থিঙ্ক ট্যাঙ্ক ইনস্টিটিউট ফর এনার্জি ইকোনমিক্স অ্যান্ড ফিনান্সিয়াল অ্যানালাইসিস এই তথ্য নিশ্চিত করেছে। জ্বালানি খাতে চীনের ঋণের মধ্যে বাংলাদেশের সবচেয়ে বেশি অর্থ অর্থাৎ $700 কোটি পাবে বলে ধারণা করা হচ্ছে। জ্বালানি খাতে চীনের এমন প্রভাব নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন অর্থনীতিবিদ ডক্টর হোসেন জিল্লুর রহমান। তার মতে বাংলাদেশের বিনিয়োগ পরিবেশ নিয়ে সমালোচনা রয়েছে, এখানে দুর্নীতি, আমলাতান্ত্রিক ও আইনি হয়রানি আছে, কিন্তু চীনা বিনিয়োগকারীরা জ্বালানি খাতে প্রচুর অর্থ বিনিয়োগ করছেন। তারা চায় বিদ্যুৎ খাত থেকে সর্বোচ্চ মুনাফা গড়ে তুলতে, যেই খাতে কিনা কোনো সুশাসন বা জবাবদিহিতা নেই।
এখন সুশাসনটা নাইতে দিক হবে, তাই না, যে এক ধরনের হাই প্রফিট সেক্টরকে বানিয়ে ফেলেছে। হাই প্রফিট ইন দি সেন্স দ্যাট ওই আমাদের পাওয়ার ডেভেলপমেন্ট বোর্ড, ন্যাশনাল গ্রিডে যে বিভিন্ন প্রাইভেট কোম্পানি থেকে তো ইলেকট্রিসিটি কেনা হয়, কিন্তু অন্যতম একটা বিষয় প্রিন্সিপাল এই কেনার জন্য গুড গভর্নেন্স এর অন্যতম একটা প্রিন্সিপাল হচ্ছে লিস্ট কস্ট সোর্সিং, মানে সবচেয়ে কম দামে যেটা পাওয়া যাবে সেটাই যেন কেনা হয় আর কি। কিন্তু ওটা কিন্তু ফলো করা হচ্ছে না। আমরা হাই কস্ট ইলেকট্রিসিটিতে কেনা হচ্ছে, যেটার মাধ্যমে কিন্তু যারা সাপ্লাই দিচ্ছে মানে দে আর এনজয়িং ভেরি হাই প্রফিট। এরা কি প্রাইভেট সেক্টরকে মিলে যদি বিনিয়োগ করে থাকে, গ্যারান্টিড হাই প্রফিটস এর জায়গায় তারা ইয়ে করছে আর কি, বিনিয়োগটা করছে। তারা ধরে নিয়েছে যে এই যে ধরনের গভর্নেন্স স্ট্রাকচার আছে এটাই চলবে, তাদের হাই প্রফিটস এনশিওর হবে, সেই কারণে করেছে। তারা তো ওই গভর্নমেন্টের কোন ইয়েতে প্রজেক্টে তো ইনভেস্ট করেছে তা তো না। তো মূল বিষয় হচ্ছে যে সুশাসনের অভাবটা এইভাবে দেখা যায় যে তারা গ্যারান্টিড প্রফিট তৈরি করছে হাই কস্টে, দে আর এবল টু সেল টু দি ন্যাশনাল। এই জন্যই চাইনিজরা ওখানে অ্যাট্রাক্টেড হয়ে গেছে আই গেস, এবং প্রাইভেট সেক্টর যারা অপারেটর চায়না আস্তে আস্তে তার ইকোনমিক ইনভেস্টমেন্টটা সাথে লিঙ্ক হয়ে ইনভেস্টমেন্টটা হচ্ছে আর কি। পর এনার্জি সোর্স তো ডেভেলপ হচ্ছে না, অয়েল ফার্নেস অয়েল ইত্যাদি দিয়ে হচ্ছে না। এগুলো এমন না যে আমাদের গ্যাস ফিল্ড যেমন এক্সপ্লোরেশনে যদি ইয়েরা ইনভেস্ট করতো চাইনিজরা, তাহলে একটা ভিন্ন মিনিং হতো আর কি। গ্যারান্টিড হাই প্রফিট প্রাইভেট সেক্টরের সাথে মিলে ইনভেস্টমেন্টটা হচ্ছে আর কি।
বিদ্যুৎ উন্নয়ন কর্মকর্তারা মনে করেন অযথাই সমালোচনা করা হচ্ছে, কারণ এখানে সুশাসন রয়েছে, যদিও কয়েক বছর ধরে জ্বালানি খাতে দুর্নীতির অভিযোগ উঠেছে জোরে সুরে, বিশেষ করে বাংলাদেশের দ্বিতীয় পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণে চীনের দৌড়ঝাঁপের পর সমালোচনা প্রবল হয়েছে। এই প্রকল্পে $1,800 কোটি ব্যয় হবে বলে আণবিক জ্বালানি কমিশনের চেয়ারম্যান মাহবুবুল হক সংবাদ মাধ্যমকে জানিয়েছেন। মতিউর রহমান চৌধুরী, ভয়েস অব আমেরিকা, ঢাকা।
বিশ্ব সংবাদই শুনেছেন। বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের মাঝে স্বেচ্ছায় পাচার এবং ক্যাম্প থেকে পালিয়ে যাওয়ার প্রচেষ্টা আশঙ্কাজনক হারে বেড়েছে। বিশ্লেষকরা মনে করছেন দীর্ঘদিন ক্যাম্পে কাটালেও প্রত্যাবাসনের কোনো অগ্রগতি না হয় হতাশ হয়ে পড়ছেন রোহিঙ্গারা। সেই সঙ্গে ক্যাম্পের ত্রাণ নির্ভর স্বপ্নহীন জীবন ছেড়ে পালানোর আগ্রহ বাড়ছে রোহিঙ্গাদের। কক্সবাজার থেকে মজম হোসেন শাকিলের রিপোর্ট।
কক্সবাজারের সেন্ট মার্টিন এবং পেকুয়া থেকে শনিবার ভোরে পৃথক অভিযানে আরও 84 জন রোহিঙ্গাকে উদ্ধার করেছে কোস্টগার্ড ও পুলিশ। এ নিয়ে গত 1 মার্চ থেকে এ পর্যন্ত কক্সবাজারের বিভিন্ন এলাকা থেকে সমুদ্রপথে মালয়েশিয়া যাওয়ার চেষ্টার সময় 19টি পৃথক অভিযানে 501 জন রোহিঙ্গাকে উদ্ধার করেছে বিজিবি, পুলিশ ও কোস্টগার্ডের সদস্যরা। এদিকে বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের মাঝে স্বেচ্ছায় পাচার এবং ক্যাম্প থেকে পালিয়ে যাওয়ার প্রচেষ্টা আশঙ্কাজনক হারে বেড়েছে।
এখান থেকে যারা স্মাগলিং এর শিকার হচ্ছে বা মানব পাচার হচ্ছে, তারা কিন্তু এক ধরনের স্বেচ্ছায় মানব পাচার হয়ে যাওয়া, স্বেচ্ছায় মানব পাচার হয়ে যাওয়া ওই লোকটাকে মানব পাচার থেকে ঠেকানো কিন্তু কম্পারেটিভলি কঠিন। আমি পালিয়ে যেতে চাই, আমাকে বের করে নিয়ে যাবে কেউ, আমি যত রাস্তা আছে সব খুঁজে বের করব, আইন শৃঙ্খলা বাহিনীর জন্য তাকে রাখা আসলেই অনেক কঠিন কাজ। এর মধ্যে বেশি কঠিন এই কারণে যেহেতু তার কোনো বাউন্ডারি নাই বা কাটা তারের বেড়া নাই, আমার ওই জায়গাটা কোনো কর্ডন এরিয়া না। আলটিমেটলি ওই জায়গাটায় যেহেতু কোনো কর্ডন নাই, সেই হিসেবে সে প্রায় সময় সে বিভিন্নভাবে উন্মুক্তভাবে চলাফেরা করতে পারে। তাদেরকে চেকব্যাক দিয়ে রাখার জন্য আমাদের রয়েছে চেকপোস্ট, কিন্তু চেকপোস্টগুলি মূলত রোড কেন্দ্রিক, কিন্তু যখন পাহাড় বেয়ে গহীন অরণ্য বেয়ে বা একটা জমি বেয়ে ধানি জমি হয়ে চলে যায় তখন তাকে পাহারা দেওয়া কঠিন, এবং যখন এলাকা থেকে বাহির থেকে দালাল চক্র জড়িত হয় তখন জিনিসটা আরো হয়ে কঠিন হয়ে যায়।
রোহিঙ্গারা ক্যাম্প থেকে পালানোর কৌশল খুঁজছেন, কেউ কেউ বাংলাদেশি পাসপোর্ট সংগ্রহে মরিয়া হয়ে উঠেছেন, দালাল ধরে কেউ কেউ সফল হচ্ছেন। কক্সবাজার আঞ্চলিক পাসপোর্ট অফিসে রোহিঙ্গাদের চলে যাচাই বাছাই।
তুমি বার্মা থেকে আসছো কবে? দেরি। তোমার জন্ম সনদ আছে? জন্ম সনদ
বাড়িতে
আছে, নিয়ে নিছো? তোমার কি এই কাগজটা আছে?
গত 10 মে রাজধানীর খিলক্ষেত থেকে বাংলাদেশি পাসপোর্ট নিয়ে পাচারকালে 23 জন রোহিঙ্গাকে আটক করা হয়। এছাড়া দেশের বিভিন্ন স্থান থেকে পাসপোর্ট করতে গিয়ে অন্তত 150 রোহিঙ্গা ধরা পড়েছে। কক্সবাজার আঞ্চলিক পাসপোর্ট অফিসে রোহিঙ্গাদের 300+ আবেদন জব্দ করা হয়েছে।
বাংলাদেশের যে অবস্থা বিপন্ন বা গরিব যে বাবা মা বা পরিবার আছে, ওই একই বয়সী মেয়েকে তারা রিপ্লেসমেন্ট করে দেয়। ওই বাংলাদেশি গরিব বাবার যে মেয়েটা আছে সেই মেয়েটাকে অন্য জায়গায় স্থানান্তর করা হয় এবং রোহিঙ্গা মেয়েটাকে তার বাড়িতে বেশ কয়েকদিন রাখা হয়, এজন্য যে সে যেন পারিপার্শ্বিক বিষয়টা বুঝে উঠতে পারে। তারপরে ওই বাবা বা মা রোহিঙ্গা মেয়েটাকে নিজের মেয়ে সাজিয়ে অফিসে চলে আসবে এবং তারা বিভিন্ন অজুহাত দেখাবে যে আমার শরীর অসুস্থ, আমি ভারতে যাব, সচল হিসাবে আমার মেয়ে যাবে। তো এই ক্ষেত্রে যখন আমার অফিসে আসে এবং আমি যখন তাদেরকে ইন্টারোগেশন করি, আলাদা করে মেয়েকে কতগুলো প্রশ্ন করি, তার পরিবার নিয়ে আশেপাশে পারিপার্শ্বিক বিষয়গুলো নিয়ে, এরপরে সেই একই প্রশ্ন যখন বাবাকে করি তখন দেখা যায় যে দুজনের প্রশ্নের উত্তর দুই রকম চলে যায়। তো এই ক্ষেত্রেই কিন্তু আমরা মোটামুটি বুঝে ফেলতে পারি যে হ্যাঁ, এটা পাতানো। কক্সবাজারের রোহিঙ্গা ধরা পড়েছে গাজীপুরে, নীলফামারিতে, বিভিন্ন বিভিন্ন জেলা, ময়মনসিংহে, বরিশালে। তো এরা কিন্তু এইখানে আসলে সুযোগ করতে না পেরে তারা চেষ্টা করে অন্যান্য জায়গা থেকে।
2017 সালের 25 আগস্টের পর থেকে এতদিন ক্যাম্পে কাটালেও রোহিঙ্গা সমস্যার সমাধান হচ্ছে না, প্রত্যাবাসনের কোনো অগ্রগতি নেই, তাই ক্যাম্পের ত্রাণ নির্ভর স্বপ্নহীন একঘেয়েমি দুঃসহ জীবন ছেড়ে পালাচ্ছেন অনেকেই। বিদেশে থাকা পরিবারের সদস্যরাও এক্ষেত্রে ভূমিকা রাখছেন।
প্রায় 2 বছর হতে যাচ্ছে সাম্প্রতিক সংকটের,
এবং তারা শরণার্থীরা ক্যাম্প সেরাপে থাকছে, কিন্তু সেখানে তো ন্যূনতম মানবিক সহায়তা তারা পেয়ে থাকে। তো তারা চায় যে আর একটু ভিন্নভাবে থাকা বা আর একটু বেটার থাকার জন্য হয়তো তারা নানানভাবে চেষ্টা করছে। কেউ কেউ তাদের পরিবার বিদেশে অবস্থান করছে বলে জানিয়েছে, তাদের সাথে পুনর্মিলন ঘটানোর জন্যে বা তাদের ফ্যামিলির পুনর্মিলনের জন্যে অনেকে চলে যেতে চাচ্ছে। আবার অনেক ক্ষেত্রে শোনা গিয়েছে যে মানব পাচারকারীরা তারাও নানানভাবে প্রলুব্ধ করছে তাদেরকে।
বাংলাদেশ সরকার এবং আন্তর্জাতিক সম্প্রদায় ত্রাণ ও মানবিক সহায়তা প্রদান করলেও রোহিঙ্গাদের নিজস্ব জীবনযাপন পুরোটাই যেন নিয়ন্ত্রিত। রোহিঙ্গারা সহসা প্রত্যাবাসন চায়, অন্যথায় শিক্ষা ও কাজের সুযোগ খোঁজে। এর কোনোটাই না হওয়ায় ক্যাম্প ছেড়ে পালানোর চেষ্টা করছেন রোহিঙ্গারা।
রোহিঙ্গারা যারা আমাদের দেশে অনুপ্রবেশ করেছে তারা দীর্ঘদিন যাবৎ এক স্থানে অবস্থান করতেছে। তাদের যদিও বা রাষ্ট্রীয়ভাবে তারা রেশনিংয়ের মাধ্যমে খাবার পাচ্ছে, তাদের কর্মের চাহিদার জন্য তারা উদ্বিগ্ন এবং উদ্গ্রীব। হয় তাদেরকে রিপিটিশন হতে হবে, আদারওয়াইজ তাদেরকে কর্ম করতে হবে, এরকম একটি চিন্তা তাদের ভিতরে আছে। এটা থেকে হয়তো বা তারা কর্মের সন্ধানে এদিক ওদিক ছুটাছুটি করার চেষ্টা করছে।
প্রত্যাবাসন না হওয়া পর্যন্ত রোহিঙ্গাদের কোনো কাজে সম্পৃক্ত করা এখন জরুরি বলে মনে করছেন বিশ্লেষকরা। আর রোহিঙ্গাদের মাধ্যমে করা এসব কাজের ব্র্যান্ডিং করতে পারলে বিশ্বব্যাপী আর ইতিবাচক সুফল পাওয়া যেতে পারে।
এখানে মেয়েরা বেশি কিন্তু যাচ্ছে, এদের একটা ওদেরকে আশ্বস্ত করা হচ্ছে। অবভিয়াসলি ওই পারে কিছু লোক আছে ওদের, ওদেরকে বিয়ে দেবে, ইট ইস হিউম্যান ট্রাফিকিং। হ্যাঁ, হয়তো সেখানে ওর বরটা পাবে না, হয়তো কোনো একটা ব্রতেলে গিয়ে ওকে আশ্রয় নিতে হবে, হয়তো অন্য একটা পেশা ওকে ইনভলভ করে। এটা আসলে এটা ম্যাটার অফ অ্যাওয়ারনেস, ম্যাটার অফ প্রোটেকশন, জানলে ওদের কিন্তু বোঝানোর দরকার। ওদের একটা অবলম্বন চাই, যেসব মেয়ের গার্জিয়ান নাই, কেউ নাই, এটা অবলম্বন খুঁজে। আমি এই জন্যই বলছিলাম যে এদেরকে কিন্তু কাজে লাগানো দেওয়া দরকার, এদেরকে কাজে লাগানো ব্যস্ত রাখা দরকার, ওদের হাতে কিছু ক্যাশ থাকা দরকার। এরা হিউম্যান বিং, আপনাকে এটা মাথায় রাখতে হবে। আপনি শুধু ওদেরকে ডেলি রেশনিং দিবেন, এটা তো বিক্রি করবে, ওদের একটা টাকা দরকার। সুতরাং এদের কিন্তু ইউজ আমাদের একটা মেকানিজম বের করা দরকার, যাতে আমাদের হোস্ট কমিউনিটি এফেক্ট না হয়। উইদিন দ্য ক্যাম্প সাইট কীভাবে আমরা এদেরকে একটা আত্মকর্মসংস্থান ইনভলভ করতে পারি, আমরা কিন্তু এটা একটা ব্র্যান্ডিং করতে পারি, যেটাকে আমরা বলি ওয়ার্ল্ড এটা ফেয়ার ট্রেড একটা কনসেপ্ট আছে। যদি আমি যদি বাংলাদেশ সরকার যদি চাই, ওইখানকার প্রোডাক্ট দিয়ে কিন্তু আমরা অনেক বিলিয়ন ডলার ইনকাম করতে পারি। ইট ডাজেন্ট ম্যাটার হোয়াট ইজ দ্য কোয়ালিটি, ইটস কল ফেয়ার ট্রেড। সেক্ষেত্রে যদি আপনি ব্র্যান্ডিং করে ইটস মেড ফ্রম রোহিঙ্গা অর দ্য মেড বাই রোহিঙ্গা পিপল, ইউ ক্যান সেল ইট, ইউ ক্যান ব্র্যান্ড ইট।
রোহিঙ্গারা যেভাবে ক্যাম্প ছেড়ে বিভিন্ন গন্তব্যে পালানো শুরু করেছেন, এতে নতুন আরেকটি সংকট তৈরি হওয়ার আশঙ্কা করছেন বিশ্লেষকরা। এরকম সাগর পথে মালয়েশিয়া যাওয়ার উদ্দেশ্যে রোহিঙ্গারা ক্যাম্প ছাড়ছেন, কেউ বা দালালের প্ররোচনায় আর কেউ বা স্বেচ্ছায় পাচার হচ্ছেন। আর সম্প্রতি এই পাচারের হার বেড়েছে আশঙ্কাজনক হারে। মোয়াজ্জেম হোসেন শাকিল, ভয়েস অফ আমেরিকা, কক্সবাজার।
ভারতে লোকসভা নির্বাচনের সময় নারী ভোটারের সংখ্যা অনেক বেড়ে যাওয়ায় অনুমান করা হচ্ছে যে পুরুষ ভোটারের সংখ্যার সঙ্গে নারী ভোটারদের সংখ্যার পার্থক্য অনেকখানি কমে যাবে। স্বভাবতই রাজনৈতিক দলগুলো এখন নারীদের ইস্যুগুলোর প্রতি অনেক বেশি করে মনোযোগ দিচ্ছে। নতুন দিল্লি থেকে এরই ওপর রিপোর্ট পাঠিয়েছেন আমাদের সংবাদদাতা অঞ্জনা পাসরিচা। আপনাদের তারই বঙ্গানুবাদ শোনাচ্ছেন শেগুফতা নাসরিন কুইন।
নারীরা যাতে ভোট দেন তাদের উৎসাহ দেওয়ার জন্য ভারতের নির্বাচন কমিশন এক উদ্যোগ নিয়েছে। ভোট কেন্দ্রগুলোর রং গোলাপি করা হয়েছে, দিল্লিতে কিছু ভোট কেন্দ্র বেলুন দিয়ে সাজানো হয়েছে, মহিলাদের গোলাপ ফুল দেওয়া হচ্ছে, বিভিন্ন কক্ষে রয়েছে মহিলা পোলিং অফিসার। একটা আনন্দময় পরিবেশ মনে হচ্ছে। একসময় পুরুষ ভোটারদের সংখ্যা মহিলা ভোটারদের চাইতে অনেক বেশি ছিল, কিন্তু এখন মহিলারা সেই পার্থক্যটা প্রায় মিটিয়ে দিচ্ছেন। অনেকেই মনে করেন মহিলারা ভালো সিদ্ধান্ত নিতে পারবেন। উষা গুপ্তা নতুন দিল্লির বাসিন্দা, তিনি বললেন,
The men can run the house, they know better how to run the country also. So they know who is better for them, like who can run better way, in a better way our country.
মহিলারা সংসার চালাতে পারেন, দেশ কিভাবে আরো ভালো করে চালাতে হবে সেটাও তারা আরো ভালো বোঝেন। তারা জানবেন তাদের জন্য কারা ভালো, তারা জানবেন দেশ কারা আরো ভালোভাবে চালাতে পারবেন। অনেক মহিলা এই প্রথমবারের মতো ভোট দিচ্ছেন। নতুন দিল্লির বাসিন্দা মানিষা ওঝা বললেন,
I thought that I should choose democracy over dictatorship. So that drew me out, you know, that I should go and vote this time, you know, against some ideologies which I don't believe in.
আমি ভাবলাম একনায়কতন্ত্রের চাইতে গণতন্ত্রই বেছে নেব। যেসব মতাদর্শ আমি বিশ্বাস করি না তার বিরুদ্ধে ভোট দেওয়ার জন্যই আমি এবার ভোট দেওয়ার সিদ্ধান্ত নিই। এবারই আমি প্রথম ভোট দিয়েছি। আমি সত্যি আনন্দিত যে আমি ভোট দিয়েছি। তরুণ ভোটারদের কাছে মেয়েদের ইস্যুগুলো গুরুত্বপূর্ণ। প্রথমবারের মতো ভোট দিচ্ছেন সানিয়া ভার্দিয়া, তিনি কলেজের ছাত্রী। সানিয়া বললেন,
জেন্ডার ইনইকুয়ালিটি, পে ওয়েজ গ্যাপস অলসো ভেরি ইম্পর্টেন্ট, দিস টু থিংস হুইচ আর ভেরি ইম্পর্টেন্ট,
লিঙ্গ বৈষম্য, বেতন বৈষম্য, এই দুটি জিনিস খুবই গুরুত্বপূর্ণ। এছাড়াও গুরুত্বপূর্ণ হচ্ছে নারীর নিরাপত্তা এবং নারীর ক্ষমতায়ন। রাজনৈতিক দলগুলোর কাছ থেকে আরো উন্নয়ন দাবি করছেন মহিলারা। হরিয়ানা রাজ্যের বাসিন্দা হচ্ছেন সাফিডি, তিনি বললেন,
সাফ হওয়া চাই সব কিছু,
পরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশের প্রয়োজন, তাদের উচিত হাসপাতাল নির্মাণ করা। আমার গ্রামে কোনো সুযোগ সুবিধে নেই, রাস্তাঘাট ভাঙা, নর্দমা উপচে পড়ছে, কোনো কিছুই ঠিক করা হয়নি। নির্বাচনে যখন মেয়েরা একটা নির্বাচন ক্ষেত্র হয়ে দাঁড়াচ্ছে, তখন রাজনৈতিক দলগুলো এবং প্রার্থীরা ভোট পাওয়ার জন্য আরও কর্মসংস্থান, নিরাপত্তা, ডে কেয়ারের সুযোগ সুবিধে, এমনকি বিনামূল্যে স্যানিটারি ন্যাপকিনস দেওয়ার প্রতিশ্রুতিও দিচ্ছেন।
ভারতের সাধারণ নির্বাচনকে ঘিরে রাজনৈতিক দলগুলোর মধ্যে যে ব্যক্তিগত আক্রমণ ও সংঘর্ষ চলছে, তাতে শহরের শিক্ষিত মানুষদের মধ্যে অনেকেই ভোট থেকে মুখ ফিরিয়ে নেওয়ার কথা ভাবছেন। কিন্তু দিন খেটে খাওয়া সাধারণ মানুষ, সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ, সমাজের প্রান্তিক মানুষেরা এই নির্বাচনে তাদের ভোট দেওয়ার গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করতে বদ্ধপরিকর। তারা তাদের এক একটি ভোটের মধ্য দিয়ে নিজেদের পছন্দের প্রার্থীকে লোকসভায় পাঠাতে চান। তেমনি একজনের সঙ্গে কথা বলেছেন আমাদের কলকাতা সংবাদদাতা দীপঙ্কর চক্রবর্তী।
আজকে আমরা কথা বলছি রিয়াজউদ্দিন আনসারির সঙ্গে। রিয়াজউদ্দিন আনসারি, আমি রিয়াজ সাহেব বলি, উনি আমার কাছে একজন অসাধারণ ব্যক্তি। উনি আমার রুটির যোগানদাতা, মানে সত্যিকার অর্থেই আমাকে উনি রুটি যোগান দেন। পার্ক সার্কাসের একটা বেকারির সঙ্গে উনি যুক্ত এবং ওর কাজ হচ্ছে সমস্ত গ্রাহকদের কাছে রুটি সাপ্লাই দেওয়া। আমার দরকার পড়লেই আমি ওকে ফোন করি, উনি এসে হাসি মুখে আমাদের রুটি, মানে পাউরুটি যোগান দেন। এবং ওর সঙ্গে দীর্ঘদিন, বহু বছরের আমার আলাপ এবং নানান সময়ে কথা বলে বুঝেছি এই মানুষটা একটু অন্য ধরনের, সবার সঙ্গে এর মেলে না। ইনি নিষ্ঠাবান মুসলমান, সুন্নি মুসলমান, রোজা রাখছেন এখন, সেই জন্য একটু ক্লান্ত। সকালবেলায় এসছেন আমাকে রুটি দিতে। ওকে আমি বললাম যে আপনি তো গিয়েছিলেন ভোট দিতে, গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করতে, ওর দেশের বাড়িতে মুজফ্ফরপুর, বিহারের মুজফ্ফরপুরে। এই এই গণতান্ত্রিক এই যে প্রক্রিয়াটা, এই অধিকারটা, এটাকে আপনি কি মনে করেন? শোনা যাক রিয়াজ সাহেবের কাছে।
হ্যাঁ, আমি মোহাম্মদ রিয়াজউদ্দিন আনসারি। আমি তো ভারতবর্ষে একটা নাগরিক। ভারতবর্ষে যে নাগরিকতা আছে আমার, যে এখানে যে একটা গণতন্ত্র আছে, আমরা ভোট দিয়ে সরকারকে গঠন করি, সে ভোট দেওয়াটাই সবচেয়ে মহান কাজ আছে। যে আমি যে প্রতিনিধিকে যে চুনবো, প্রতিনিধিকে যে আমি বেছে নেব, সেটা তো আমার অধিকার আছে। সেই অধিকারকে আমি তো একদম গুরুত্বপূর্ণ বুঝি, যে এইটাতে করতে হবে একদম নিশ্চিত যে আমি নিজের মনের মতন একটা সরকারকে গঠন করি। আর যে ভালো প্রত্যাশী আছে, যে যিনি যে আমার এলাকায় যে দাঁড়িয়ে আছেন, ওর মধ্যে আমার মনের মতন কে আছে? আর আমার মনের মতন হলেও তো শুধু হবে না, যে সামাজিক যে হবে, সংসারকে দেখার জন্য মানে যার কাছে হবে, যে একটা যাকে বলা যায় কি, যে সংসারের কাজ দেখার জন্য লোকের লোকপ্রিয় যা হবে, যে কাজ করতে পারে, যে যাকে যে আমি চুনে বিছে যে ওখানে বসাবো, যে গদিতে যাবে, আমার যে এখানকার যে প্রয়োজন হবে, সে আমার এখান থেকে যে লোকাল কিছু সমস্যা আছে সেই সমস্যাটাকে নিয়ে দিল্লিতে ওখানে যে আমার হয়ে লড়াই করবে, আমার এলাকা যে পরিষ্কার থাকুক, আমার এলাকা যে এইসব মানে অসুবিধা আছে সেই অসুবিধাটাকে যেন ওখান থেকে যে কিছু হবে সে ওখান থেকে টেনে নিয়ে এসে আমার এখানে দেবে, এরকমই লোককে তো আমি বেছে এখান থেকে ওখানে পাঠাবো, তবেই তো আমার কাজের হবে।
আপনার কর্মক্ষেত্র হচ্ছে কলকাতা, আর আপনি আপনার দেশের বাড়ি হচ্ছে মুজাফফরপুর, সেটা বিহারে। তো আপনি তো কাজ ছেড়ে এতদিন ধরে আপনার দেশের বাড়িতে পড়ে রইলেন শুধুমাত্র এই ভোটটা দেওয়ার জন্য, এই গণতান্ত্রিক অধিকারটা প্রয়োগ করার জন্য, সেটাকে আপনি এতই গুরুত্বপূর্ণ ভাবেন, তাই তো?
হ্যাঁ, এটা তো হবেই, কারণ কি তো আমার ভোট আছে, তো আমার অধিকার আছে, যদি আমি না যাই, না ভোট দেওয়া যাব, মানে এ তো নষ্ট হয়ে যাবে, তো কারো কাজে আসবে না, আর ফের আমার তো মানে দরকার আছে, তো আমি ভোট দেবো, তো তবে তো আমি নিজের মনের মতন প্রতিনিধিকে আমি চুনতে পারবো, বুঝতে পারবো না, নাহলে তো অসুবিধা হয়ে যাবে, এই তো ভোট তো আমার লোসকান যাবে, এই তো কেউ কেউ ওকে ইউজও করতে পারবে না, এই তো ফালতু চলে যাবে।
অনেক ধন্যবাদ রিয়াজ সাহেব, আপনার কাছ থেকে আজকে শুনলাম যে গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করার জন্য আমরা কী কী করি, কতটা কষ্ট বা কতটা শ্রম আমরা দিই। অনেক ধন্যবাদ, আমরা আবার একদিন কথা বলবো আপনার সঙ্গে। নমস্কার, ভয়েস অফ আমেরিকার তরফ থেকে আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। দীপঙ্কর চক্রবর্তী, ভয়েস অফ আমেরিকা, কলকাতা।
শ্রোতা বন্ধুরা, মনে রাখবেন প্রতি বুধবার সান্ধ্য অধিবেশনে প্রচারিত হয় হ্যালো ওয়াশিংটন, আমাদের কলিং শো। অনুষ্ঠান চলাকালে সরাসরি টেলিফোন করতে পারেন 2026193062।
আর এই বুধবার 22 মে আমাদের কলিং শো হ্যালো ওয়াশিংটনের আলোচ্য বিষয় হবে ভারতের সপ্তদশ লোকসভা নির্বাচন। অনুষ্ঠান শুনবেন, জিজ্ঞাসা তুলে ধরবেন, কানেক্ট করবেন, আমন্ত্রণ রইল।
আজ শুভ বুদ্ধ পূর্ণিমা। বাংলাদেশের বৌদ্ধ সম্প্রদায়ের প্রতি বছরের মতো এবারও যথাযোগ্য মর্যাদায় নানা আয়োজনের মধ্য দিয়ে পালন করলেন বুদ্ধ পূর্ণিমা। ঢাকা থেকে নাসরিনতা বিথির রিপোর্ট।
আজ শুভ বুদ্ধ পূর্ণিমা, ইতিহাস, ঐতিহ্য ও ধর্মদর্শনের এক আলোকময় তিথি। এই দিনে পূর্ণিমার ঔজ্জ্বল্যে প্রকৃতি সাজে নবদীপ্তিতে। বাংলাদেশের বৌদ্ধ সম্প্রদায় প্রতি বছরের মতো এবারও দেশব্যাপী যথাযোগ্য মর্যাদায় নানা অনুষ্ঠানের মধ্য দিয়ে পালন করল বৌদ্ধ পূর্ণিমা। এ উপলক্ষে বাংলাদেশ বৌদ্ধ খ্রিস্টি প্রচার সংঘ বৌদ্ধ ধর্ম ও বিশ্ব শান্তি শীর্ষক আলোচনা অনুষ্ঠানের আয়োজন করে। আলোচনায় ভারতীয় হাই কমিশনার রিভা গাঙ্গুলী দাস বলেন, বাংলাদেশের বৌদ্ধ ধর্মের ইতিহাস অত্যন্ত সমৃদ্ধ।
বাংলাদেশের বৌদ্ধ ধর্মের ইতিহাস অত্যন্ত সমৃদ্ধ। সপ্তম থেকে নবম শতকে প্রতিষ্ঠিত পাহাড়পুর ও ময়নামতি বৌদ্ধবিহার দুটি আয়তন ও নির্মাণ শৈলীর দিক থেকে অনন্য। আমরা প্রতি বছর এখানে অনাথ আশ্রমে অনুদান দিয়ে থাকি এবং আমরা যে কোনো সহযোগিতা প্রদান সহযোগিতা দিতে প্রস্তুত। বাংলাদেশ বৌদ্ধ খ্রিস্টি প্রচার সংঘর কন্ট্রিবিউশন টু দ্য বিল্ডিং অফ এ পিসফুল সোসাইটি ইন বাংলাদেশ ডিজার্ভস অ্যাপ্রিসিয়েশন।
এ সময় অনুষ্ঠানের প্রধান অতিথি সাবির হোসেন চৌধুরী এমপি বলেন, সকল ধর্মের সমান অধিকার।
টেকসই উন্নয়নের পূর্ব শর্ত হল শান্তি, সমৃদ্ধির পূর্ব শর্ত হচ্ছে শান্তি। একটি দেশ, একটি সমাজ যদি এগিয়ে যেতে চায়, শান্তির কোনো বিকল্প নেই। আর আজ থেকে 2565 বছর আগে যার আবির্ভাব ঘটেছিল, তিনি শান্তির কথা তখনই ভেবেছিলেন। বাংলাদেশের সংবিধানে যে ধর্ম নিরপেক্ষতার কথা উল্লেখ করা আছে, এটা ধর্মহীনতা নয়, ধর্ম নিয়ে বাড়াবাড়ি করাও নয়, এটা হচ্ছে সকল ধর্মের সমান অধিকার। সবাই যেন আমাদের ধর্ম কোনো বাধা ছাড়া আমরা চর্চা করতে পারি। এই মাসে পবিত্র কোরআন নাজিল হয়েছে, সেই কোরআনে যে কথাটি আছে যে মানুষকে অন্ধকার থেকে আলোর পথে নিয়ে আসা, গৌতম বুদ্ধও কিন্তু সেই কথাই বলেছিলেন, মানুষকে একটা আলোকিত বর্তমান এবং ভবিষ্যৎ উপহার দেওয়ার জন্য। এবং আমাদের ইসলাম ধর্মেও আছে যে ধর্মে নিয়ে কোনো বাড়াবাড়ির কোনো সুযোগ নেই, যে যা ধর্ম সে পালন করবে।
মহামতি বুদ্ধ এটি সৌহার্দ্য ও শান্তিপূর্ণ বিশ্ব প্রতিষ্ঠায় আজীবন সাম্য ও মৈত্রীর বাণী প্রচার করে গেছেন। নাসির হুদা বিথি, ভয়েস অফ আমেরিকা, ঢাকা।
এবার মিতালি শ্রোতাদের চিঠিপত্রের জবাব দিচ্ছেন রুকেয়া হায়দার ও তাহিরা কিবরিয়া।
শ্রোতাবন্ধুদের প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের চিঠিপত্রের জবাবের আসর। আশা করি আপনারা সবাই ভালো আছেন।
মিতালির আসর থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। আসুন তাহলে আমরা চিঠিপত্র নিয়ে আলোচনা শুরু করি। তো তাহেরা, প্রতিদিনকার মতন
আমাদের টেলিফোনের ও প্রান্তে রয়েছেন এম এস গোলাম সরওয়ার জগন্নাথদী থেকে,
ফরিদপুরের, মধুখালি ফরিদপুরের। আচ্ছা সরওয়ার, আপনি আছেন লাইনে?
হ্যাঁ আছি, লাইনে আছি।
হ্যাঁ, তো আপনি পুরো ঠিকানাটা আপনার বলুন।
আমি এম এম গোলাম সরওয়ার, সভাপতি ওয়ার্ল্ড রেডিও লিসনার্স ক্লাব, গ্রাম জগন্নাথদী, মধুখালী ফরিদপুর থেকে।
আচ্ছা, তো আপনি যে আপনার এই শ্রোতা সংঘের নামটি বললেন, কবে থেকে আপনি নিজে শুরু করেন আমাদের ভয়েস অফ আমেরিকার অনুষ্ঠান শুনতে এবং কবে এই ক্লাব গঠন করলেন?
আমার ক্লাবের ক্লাব প্রতিষ্ঠা হয় 1990 সালে। তার আগে থেকেই আমি ভয়েস অফ আমেরিকার বাংলা অনুষ্ঠান আমার বড় ভাইয়ের মাধ্যমে সন্ধান পাই এবং সেখান থেকেই আমি ভয়েস অফ আমেরিকার অনুষ্ঠান শুনে আসছি।
আচ্ছা, তো 1990 সাল মানে তো
প্রায় 20 বছর,
2 দশক ধরে শুনছি,
দীর্ঘদিন
ক্লাব হয়েছে, তার আগে শুনছেন। আপনাদের এই ক্লাবের কর্মকাণ্ড, কজন সদস্য আছেন সে বিষয়ে যদি বলেন।
আমাদের ক্লাবের সদস্য 145 জন, এবছর আমরা 5 জন বাড়াবো। কয়েকজন অ্যাপ্লাই করছে, আমাদের কাছে রিকোয়েস্ট করছে সদস্য হওয়ার জন্য। আমাদের কর্মকাণ্ড, আমরা বিভিন্ন জাতীয় দিবস যেমন 21 ফেব্রুয়ারি, 16 ডিসেম্বর, 26 মার্চ সহ আমরা নিজেদের ক্লাবের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করি এবং এর সাথে আমাদের আরো কিছু শ্রোতা নয় তারাও আমাদের সাথে সম্পৃক্ত থাকে এবং আমাদের শ্রোতা যারা থাকে এখানে আমরা উপস্থিত পাই, তাদেরকে নিয়ে আমরা বিভিন্ন ধরনের প্রোগ্রাম করে থাকি। এছাড়া বৃক্ষরোপণ কর্মসূচি, তারপর টিকাদান কর্মসূচির সাথে আমরা সম্পৃক্ত থাকি, সহযোগিতা করি সরকারের পক্ষ থেকে। তারপরে
মানে সরকারের পক্ষ থেকে যেসব কার্যক্রম থাকে, টিকাদান বা রক্তদান, এইসব কর্মসূচি, বৃক্ষরোপণ, সেগুলোতে আপনারা আপনাদের ফ্যান ক্লাবের পক্ষ থেকে সাহায্য করেন, তাই তো?
জি, আমরা নিজেরাই সহযোগিতা করি আমাদের তরফ থেকে।
তো আপনারা যখন এগুলো করেন তখন আপনারা সাড়া পান কেমন স্থানীয় পর্যায়ে?
স্থানীয় পর্যায়ে আমরা বেশ ভালো সাড়া পাই, সেই সাড়া আমাদের জন্য প্রেরণা। আমরা স্থানীয়ভাবে জনপ্রতিনিধি, বিশেষ করে মেম্বার, আমাদের জনপ্রতিনিধি সে থাকে, তার উপস্থিতিতে আমরা এগুলো করে থাকি, তাকে আমরা রাখি, সেও আমাদের সদস্য, আমাদের এলাকারই লোক।
আপনার ফোন নাম্বার পাঠিয়েছেন এবং লিখেছেন, এটাই আপনার প্রথম ইমেল, আপনাকে স্বাগত জানাচ্ছি। ইমেল যেহেতু পাঠিয়েছেন, আপনি কি আমাদের ফেসবুকের যে অনুষ্ঠান, আমরা আমাদের এই অনুষ্ঠানটি আমরা ফেসবুকেও প্রচার করে থাকি, তো আপনি কি দেখে থাকেন, দেখেন বা আপনাদের ক্লাবের সদস্যরা কি দেখেন?
মাঝে মাঝে দেখি, আমি রেগুলার দেখার সুযোগ পাই না বিভিন্ন ব্যস্ততার কারণে, আমি তবে মাঝে মাঝে আমি দেখি, যখন একটু অবসর পাই বা একটু ফ্রি থাকি তখন আমি ওটা আমি ভিজিট করে দেখি।
গোলাম স্যার, আর একটি কথা বলে রাখি যে আমাদের ওয়েব পেজে যা কিছু থাকে এবং ফেসবুকে যে থাকে সেটা আপনি আপনার সময় সুবিধা মতন, সুযোগ যেমন থাকে সেই সময় আপনি দেখে নিতে পারেন বা আপনি পড়তে পারেন সেগুলো। আর আপনি লিখেছেন যে আপনি কখনো আমাদের সাথে টেলিফোনে কথা বলেননি, তো আপনি টেলিফোন নাম্বার পাঠিয়েছেন, আজকে আপনার সাথে প্রথম কথা হচ্ছে, আপনাকে স্বাগত জানাচ্ছি এবং আগামীতে আপনাদের ক্লাবের কর্মসূচি নিয়ে বিশেষ কোনো কর্মসূচি থাকলে, যেমন বৃক্ষরোপণের কথা বললেন আপনি, সেই ধরনের যখন কর্মসূচি হবে আপনি ইমেলে লিখে পাঠাবেন, তাহলে আপনার সঙ্গে সরাসরি কথা বলে বা আপনাদের ক্লাবের যারা সদস্য আছে, তাই না তাহলে, আপনাদের ক্লাবের তো 145 জন বললেন আছে, তাদেরও যদি সঙ্গে করে রাখেন তাদের কাছ থেকেও আমরা শুনতে পারি এবং অন্য শ্রোতাদের আমরা শোনাতে পারি,
আর সেই সঙ্গে ছবি পাঠাবেন।
এটা ভালো ভালো হবে, এটা খুবই চমৎকার একটা বিষয় হবে। আমি সবাইকে এই সম্পৃক্ত করার চেষ্টা করব, বিশেষ করে যারা আমাদের সবসময় যাদের কানে কাছে পাই থাকে তাদেরকে।
আর আপনাদের এই সমস্ত কর্মসূচি যখন হাতে নেন অথবা অনুষ্ঠান করে থাকেন, অনুষ্ঠানের ছবিগুলো আমাদের কাছে পাঠিয়ে দেবেন,
আমরা আমাদের ফেসবুকে অবশ্যই, আমাদের ওয়েব পেজে আমরা অবশ্যই দিতে পারি।
আমি এই ভয়েস অফ আমেরিকার বাংলা বিভাগের আমি 60তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন উপলক্ষে আমরা কেক কেটে উদযাপন করছি গত বছর, আবদুল্লাহ ভাই চুয়াডাঙ্গা তাকে আমি ছবিটাও পাঠাইছিলাম, সম্ভবত ভয়েস অফ আমেরিকাতেও পাঠাইছি কিনা আমার অতটা খেয়াল নাই, তবে ছবিগুলো এখনো আছে।
অবশ্যই আপনি পাঠিয়ে দেবেন, হ্যাঁ অবশ্যই পাঠিয়ে দেবেন, আমরা আমাদের ওয়েবে এবং ফেসবুকে দেব। তো আজকে
আজকে আমাদের সাথে কথা বলার জন্য অনেক ধন্যবাদ।
অবশ্যই, আপনিও আপনারা সবাই ভালো থাকবেন, এই শুভকামনা থাকলো
আপনাদের সবার প্রতি, আমাদের শুভকামনা রইল, ধন্যবাদ।
এর পরের চিঠি একটি ইমেল লিখেছেন ধীরেন বসাক ফুলিয়া চটকাতলা নদিয়া থেকে। লিখেছেন, 12ই মে আন্তর্জাতিক মা দিবসের দিনে ভয়েস অফ আমেরিকার অনুষ্ঠানের পুরনো পোটোম্যাক থেকে পদ্মার এক পরিবেশনা শুনতে পেলাম। পোটোম্যাক থেকে পদ্মায় এই অনুষ্ঠান শুরুর সময় যে মিউজিকটা বাজানো হতো সেটা শুনে আগেকার অনেক কথা মনে পড়ে গেল। একটা প্রশ্ন, টোকিও অলিম্পিক গেমস আগত প্রায়, অলিম্পিক গেমসে আমাদের দেশের কোনো খেলোয়াড় কোনো পদক অর্জন করে তাকে সরকারের পক্ষ থেকে অনেক টাকা উপহার এবং আরও নানান সুবিধা দেওয়া হয়, আমেরিকার পদক জয়ী খেলোয়াড়দের আমেরিকার সরকারের পক্ষ থেকে পদক জয়ী খেলোয়াড়দের কোনো উপহার দেওয়া হয় কি জানাবেন?
ভাই চমৎকার প্রশ্ন আপনার। গ্রীষ্মকালীন অলিম্পিকের কথাই আপনি উল্লেখ করছেন, আগামী বছর টোকিওতে শুরু হচ্ছে এই গ্রীষ্মকালীন অলিম্পিক, শুরু হবে 24শে জুলাই এবং শেষ হবে গিয়ে অগস্ট মাসের 9 তারিখে। তো এই জাপানে যে খেলাটি হচ্ছে সেটা হবে তাদের জাতীয় স্টেডিয়ামে, এবারে নতুন করে ঢেলে সাজানো হচ্ছে এবং অলিম্পিকের সময় আপনারা জানেন যে নানান সুবিধা নানান সুযোগ সুবিধা তৈরি করা হয়, পথঘাট প্রশস্ত করা হয়, সব ব্যবস্থাই নেওয়া হয়েছে। এবারে অলিম্পিক গেমসে 33টি মূল খেলাধুলার প্রতিযোগিতা থাকবে, যার মধ্যে 339টি বিভাগ থাকবে এবং বলা হচ্ছে যে এই 32তম অলিম্পিয়াডে এই প্রথম নতুন নতুন কিছু আরও 5টি প্রতিযোগিতার বিভাগ খোলা হচ্ছে, যার মধ্যে বাস্কেটবল থাকবে, ফ্রি স্টাইল, BMX এবং সাইক্লিংয়ে সাইকেল চালানোতেও নতুন একটি প্রতিযোগিতার আয়োজন করা হবে নতুন বিভাগে,
এবং সেই সঙ্গে স্কেটবোর্ড আছে।
হ্যাঁ, স্কেটবোর্ডটি আছে। এবং আরেকটি কথা বলা হচ্ছে যে এবারের অলিম্পিকে হয়তো দর্শক এবং যারা খেলোয়াড় যাচ্ছে খেলোয়াড় থাকবে তো প্রায় 11,000-এরও বেশি এবং বিভিন্ন দেশের প্রায় 94টি দেশ থেকে নানান বিভাগে প্রতিযোগিতার জন্য যাচ্ছেন প্রতিযোগীরা। এবং জাপানে যখন হবে, জাপানের দিকে অনেকেই তাকিয়ে আছেন, এশিয়াতে হচ্ছে এবং জাপানের কলা কৌশল যে শিল্পকর্ম সেগুলো তো এত বিস্তৃত সারা পৃথিবীতে জানা এবং সুপরিচিত যে সেগুলো দেখার অপেক্ষায় রয়েছেন বহু শ্রোতা দর্শক। আর যেটা আপনি বলছেন যে এশিয়াতে এবং দক্ষিণ এশিয়াতে খেলোয়াড়রা কোনো প্রতিযোগিতা জিতে এলে তাদেরকে অনেক টাকা পয়সা দেওয়া হয়, আসলে অলিম্পিকের সময় যারা ফিরে যায় সাফল্য অর্জন করেন তাদেরকে যে পদক দেওয়া হয় অলিম্পিক থেকে পাওয়া প্রতিযোগিতার যে সাফল্য বা প্রতিযোগিতায় অংশ নেয়া সেটাই বিরাট সাফল্য। আমেরিকাতে সেই ধরনের বিশেষ কোনো পদক দেওয়া আবার নতুন করে বা টাকা পয়সা দেওয়ার রীতি নেই,
কারণ অলিম্পিক খেলোয়াড়রা যখন খেলতে যান তাদের যে প্রস্তুতির জন্য যে খরচ যে সমস্ত দরকার হয়
অনেক কিছু সব সরকারই বহন করেন। তো তাহলে আজকে আমাদের হাতে খুব সময় নেই, এবার উঠতে হয়
কয়েকটি চিঠি প্রাপ্তি স্বীকার করে আজকের মতো উঠছি। গাজী মমিনউদ্দিন লিখেছেন সাতক্ষীরা থেকে, লিখেছেন সরোয়ার মণ্ডল বাগেরহাট থেকে, আরও লিখেছেন মারুফ খান লস অ্যাঞ্জেলস ক্যালিফোর্নিয়া থেকে। শ্রোতাবন্ধুরা, হাতে আর সময় নেই, আপনারা আমাদের কাছে সরাসরি ডাকযোগে ইমেল করে এবং ফেসবুক ফ্যান পেজে আপনাদের প্রশ্ন মন্তব্য করতে পারেন, সেই সঙ্গে ফোন নাম্বার পাঠাতে ভুলবেন না। আপনারা যে যেখানে আছেন ভালো থাকুন, সুস্থ থাকুন।
মিতালি রাসর, আজ এ পর্যন্তই।
বাংলাদেশ চলচ্চিত্র অঙ্গনের সুপরিচিত একটি নাম কাজী হায়াত। মোট 49টি চলচ্চিত্র নির্মাণ করেছেন ইনি। বর্তমানে যুক্তরাষ্ট্রে রয়েছেন চিকিৎসা ব্যাপদেশে। জাতীয় পুরস্কারপ্রাপ্ত এই চলচ্চিত্র পরিচালকের সাক্ষাৎকার নিয়েছেন আমাদের নিউ ইয়র্ক সংবাদদাতা আকবর হায়দার কিরণ।
প্রিয় শ্রোতা দর্শক, আপনাদেরকে জানাচ্ছি আন্তরিক স্বাগতম। আজকে আমাদের এই বিশেষ সাক্ষাৎকারের অতিথি বাংলাদেশের অত্যন্ত কৃতি একজন পরিচালক, চিত্র নির্মাতা কাজী হায়াত। আপনি কেমন আছেন?
আমেরিকায় এসে সুস্থ নেই, অসুস্থ অবস্থায় আপনাদের সামনে দেখা করতে এসেছি আপনাদের সাথে।
আমরা আপনার কাছ থেকে কিছু গল্প শুনতে চাই। এই যে আপনি কাজী হায়াত এতগুলো সিনেমা বানিয়েছেন এবং আপনার অনেকগুলো ছবি আবার ব্যান্ড হয়ে আছে, আর দেশপ্রেম নিয়ে ছবি বানানোর ক্ষেত্রে আপনার কোনো জুড়ি নেই, আপনার সম্বন্ধে জানতে চাই একটু। আসলে আমরা যারা পরের জেনারেশন, অনেকে হয়তো ভালো করে জানি না, কিন্তু আপনার ছবির যে কোটি কোটি ভক্ত দেশে বিদেশে ছড়িয়ে আছে, আপনার গল্প শুনতে কীভাবে আপনার সিনেমায় আসা হলো?
আমি 49টা ছবি করেছি। 49টা ছবির মধ্যে সেন্সর বোর্ড থেকে বেরিয়েই সেন্সর বোর্ডের মেম্বাররা বলেছেন ছবিটিকে ব্যান্ড করা হলো, সেটি হলো 26টি ছবি। এবং এরপরেই শুরু হয়ে যেত আমার দৌড়ঝাঁপ, মন্ত্রণালয় দৌড়, কোথায় গেলে স্বস্তি পাবো, কোথায় গেলে ছাড়া পাবো। ছবি কোনো দোষ ছিল না, শুধু সত্য কথা বলা এবং অসৎ রাজনীতিকে ঘৃণা করা, সৎ রাজনীতির পথ প্রদর্শন করা এবং সমাজের ক্ষতস্থানকে দেখিয়ে দেওয়া, এটাই ছিল আমার মনে হয় আমার দোষ, এর বেশি কিছু ছিল না। আমি সিনেমার অ্যাসিস্ট্যান্ট হয়ে যাই, মমতাজ আলী সাহেবের অ্যাসিস্ট্যান্ট, এরপরে হয়ে যাই আমাদের আলমগীর কবির সাহেবের অ্যাসিস্ট্যান্ট। এই দুইজনের অ্যাসিস্ট্যান্ট ছিলাম। পরবর্তীতে আমি প্রথম দি ফাদার ছবি করি। দি ফাদার ছবি
কোন সালে সেটা ছিল?
78-এ শুরু করেছিলাম এবং 80-তে রিলিজ হয়েছিল। ছবিটি খুব সুনাম অর্জন করেছিল সুধী মহলে এবং সাধারণ দর্শকদের কাছেও। সেই থেকে কাজী হায়াতের যাত্রা শুরু। কাজী হায়াত আর কখনো কোনো দিন বেকার থাকে নাই, মাত্র 3 দিন বেকার ছিলাম আমার মনে আছে। দি ফাদার রিলিজ হওয়ার, রিলিজ হলো শুক্র, শনি রবি সোমবারে আমাকে ডেকে নিয়ে একজনের রাজবাড়ি ছবি, ক্ষুধিত পাষাণ অবলম্বনে গল্প, রাজবাড়ি, মইনুল হোসেন নাম করে একজন প্রযোজক আমাকে স্বাক্ষর করালেন এবং আমাকে কিছু অর্থ দিলেন ওই ছবিটি করার জন্যে। এই 3 দিন আমি বেকার ছিলাম। এর পরে আমার আর পিছনে ফিরে তাকাতে হয়নি 49টি ছবি পর্যন্ত। পরবর্তীতে এখন আমি আর ছবি করছি না, 50তম ছবি হয়তো আমি করব। আমি খুঁজছি, হয় আমেরিকায় করব না হয় বাংলাদেশে করব। 50তম ছবি আমার করার খুব ইচ্ছে, যদি আমি বেঁচে থাকি তাহলে আমি 50তম ছবি করব।
আপনি এতগুলো ছবি, আশা করছি আপনি 50তম ছবিটিও করবেন। এই যে এতগুলো ছবি করেছেন, এর মধ্যে একটি জিনিস খুব লক্ষণীয় যে আপনার দেশপ্রেম এবং অত্যন্ত শিক্ষামূলক ব্যাপার সেবার খুব কাজ করেছে আপনার ছবিতে। তো আপনার এত দেশপ্রেম অবশ্যই থাকবে, কারণ আপনি একজন মুক্তিযোদ্ধা, বীর মুক্তিযোদ্ধা। তো এই ব্যাপারে একটু আলোকপাত করুন সংক্ষেপে।
আমি ছাত্র রাজনীতির সাথে জড়িত ছিলাম, আমি আমার কলেজের ভিপি ছিলাম, আমি দেখেছি দুঃখ দারিদ্র মানুষের, আমি কষ্ট পেয়েছি, আমি দারিদ্র বিমোচনের চেষ্টা করেছি, আমি সরাসরি মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছি, মুক্তিযুদ্ধের সাংগঠনিক ক্রিয়াকর্মও করেছি, তো সেজন্যই আমি মুক্তিযুদ্ধের ছবি করি, আর কিছু না। আমি গর্ব করে বলতে পারি যে 1975 বঙ্গবন্ধুর মৃত্যুর পরে সর্বপ্রথম চলচ্চিত্রে মুক্তিযুদ্ধের কথা আমি বলেছি এবং মুক্তিযুদ্ধ নিয়ে ছবি আমি করেছি। 2 বছর আমার ছবি ব্যান্ড করে রাখা হয়েছিল, সিপাহি যেটা মুক্তিযুদ্ধের উপর ছবি, এবং মুক্তিযুদ্ধের কথা শুনে 5 জন প্রযোজক তাদের অর্থ লগ্নি বন্ধ করে দিয়েছিল এবং ছবিটিকে বন্ধ করে দেওয়ার জন্য ষড়যন্ত্র করেছিল। কোনো ষড়যন্ত্র আমি কাজে লাগতে দেইনি এবং সমস্ত ষড়যন্ত্রকে উপেক্ষা করেছি। আমি সমস্ত ষড়যন্ত্রকে আমি ধূলিসাৎ করে দিয়েছি। আমি নিজে ইনভেস্ট করেছি এবং সবচেয়ে আশ্চর্য হবেন, ছবিটি 2 কোটি টাকার মতো লাভ করেছে। 1 পয়সাও আমি আমার রেমুনারেশনের পয়সাও গ্রহণ করিনি, আমি ত্যাগ করে দিয়েছিলাম শুধু ছবিটি হোক এই আশায়।
আপনার ছবিতে তো অনেক নায়ক নায়িকাকে আপনি মানে উপহার দিয়েছেন, এর মধ্যে মান্না সহ আরও অনেকে আছেন, তো ওদের কথাটি বলবেন, কারা কারা আপনার হাত ধরে সিনেমাতে এসেছেন?
আমি সবসময় নতুন শিল্পীদের নিয়ে কাজ করে মানে আনন্দ বোধ করতাম এবং বেশ রিল্যাক্স ফিল করতাম, যার ফলে আমার সমস্ত অধিকাংশ ছবিতে নতুন আর্টিস্ট নিয়ে কাজ করেছি। যেমন আমার হাত দিয়ে তৈরি হয়েছে, সর্বশ্রেষ্ঠ ছিল মান্না, রাজীব, মিজু আহমেদ, দীপজল, আহমেদ ইমতিয়াজ বুলবুল, সে দাবি করত এবং আমিও দাবি করি সে আমারই ক্রিয়েশন। তারপর আয়ুব বাচ্চু আমার প্রথম ছবিতে গান গেয়েছে, আমার পরিচালিত প্রথম ছবিতে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছে সর্বমোট 9টি। আমার সাকসেস হলো সেখানে যে আমি আমার ছেলেকে কাজী মারুফকে প্রথম ছবিতে এনেই সে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছিল ইতিহাস ছবিতে, এটিও আমার একটা সাকসেস বলা যায় এবং আমার ছেলেরও প্রচেষ্টা ছিল এ নিয়ে। আমি এ নিয়ে বলতে চাই যে আমি সমাজের সব অবক্ষয়, সমাজের সবসময় চেষ্টা করেছি চলচ্চিত্রের মূলধারার চলচ্চিত্র তৈরি করা, কিন্তু তার মধ্যেও কিছু বক্তব্য, কিছু সমাজের ক্ষত, কিছু সমাজের একেবারে বিপদগামী হয়ে যায় মানুষ, নষ্ট হয়ে যায় মানুষ, তাদের কিছু শিক্ষা দেওয়া চলচ্চিত্রের মাধ্যমে, এমন কিছু চলচ্চিত্র করার আমি প্রয়াস পেয়েছি এবং আমি সেখানে বক্তব্য রাখার চেষ্টা করেছি চলচ্চিত্রের মাধ্যমে, যাতে সাধারণ দর্শক বোঝে এবং সাধারণ দর্শক যদি একজন দর্শকও যদি অনুপ্রাণিত হয়ে থাকে এবং একজন দর্শকও যদি ভালো মানুষ হওয়ার চেষ্টা করে আমার চলচ্চিত্র দেখে, সেখানেই আমার সার্থকতা, সেখানেই আমি মনে করি আমি কাজী হায়াত চলচ্চিত্র নির্মাতা হিসাবে সার্থক হয়েছি। পুরস্কার বড় কথা নয়, বড় কথা হলো যে আমার চলচ্চিত্র দেখে 10 জন মানুষ ভালো হয়েছে, বয়স 72 পেরিয়ে। অনেক পথ পরিক্রম করে এসেছি। গত 2 সপ্তাহ আগে আমি লেনক্স হিল হসপিটালে অসুস্থ, এমন অসুস্থ ছিলাম আমাকে হার্টে পাম্প করে বাঁচানো হয়েছে। যখন আমি দেখলাম মাত্র 2 সপ্তাহ আগে ঘর ভরা ডাক্তার, যখন বুক চাপছে তখন আমি বললাম যে আমি খুব ব্যথা পাচ্ছি, তখনই আমার জ্ঞান ফিরল। অর্থাৎ যে কোনো মুহূর্তেই মারা যেতে পারি, চলে যেতে পারি। বাংলাদেশের অসংখ্য ভক্ত বাংলাদেশের আমার বাংলাকে ছেড়ে, যে বাংলায় আমি কাজী হায়াত গড়ে উঠেছি, যে বাংলা নিয়ে আমি গর্ব করি, যে বাংলার জন্য আমি যুদ্ধ করেছি, সেই বাংলা ছেড়ে হয়তো চলে যাব, যাওয়ার সময় শুধু এইটুকু বলে যাব, আমি সিনেমা এমন একটি জায়গা যেখানে প্রতিনিয়ত প্রতিহিংসা, প্রতিঘাত, পরস্বিকাতরতার দ্বারা আঘাত প্রাপ্ত হয়েছি, অনেক আঘাত ছিল আমার জীবনে, তদুপরি সরকারের দ্বারা, তদানীন্তন সরকার, যারা যাদের সময় আমি ছবি করেছি সেই সব সরকারের সময় আমাকে দারুণভাবে নিপীড়ন করা হয়েছে। একবার এক সেক্রেটারি, উনি নাম বলবো না, তিনি মারা গেছেন, তিনি আমাকে সেক্রেটারিয়েটের রুমের মধ্যে আটকে বলেছিলেন, কাজী হায়াত, সিনেমা তৈরি বন্ধ করে দেবো, FDC-তে ঢোকা তৈরি বন্ধ করে দেবো। আমি খুব অসহায়ের মতো বলেছিলাম, আপনাদের ক্ষমতা আছে, পারলে বন্ধ করে দিয়েন, তাহলে আমি আর যাব না। এত সবের পরেও, এত কষ্টের পরেও, এত দুশ্চিন্তার পরে, এত সারা রাত ঘুম হয়নি পরেও মনে হয় সব মিলিয়ে এই সিনেমার দিনগুলি আমার ভালো ছিল, অনেক ভালো ছিল আমার সিনেমার দিনগুলি। আমার সিনেমার মানুষ আমাকে কষ্ট দিয়েছে, আমি তাদের ক্ষমা করে দিলাম, আমার সিনেমার মানুষ যেন ভালো থাকে, আমার বাংলা সিনেমা যেন বেঁচে থাকে, আমার বাংলাদেশের সিনেমা যেন বেঁচে থাকে। সবাইকে ধন্যবাদ।
এখন শুনুন সংক্ষিপ্ত সংবাদ, পড়ছেন আনিস আহমেদ।
ধন্যবাদ তহিদ। ইরানের আধা সরকারি ফার্স বার্তা সংস্থা জানিয়েছে যে বিশেষ রেভলিউশনারি গার্ডসের একজন শীর্ষস্থানীয় সদস্য শুক্রবার বলেন যে ইরানের স্বল্পপাল্লার ক্ষেপণাস্ত্র খুব সহজেই পারস্য উপসাগরের রণতরীর নাগাল পাবে। যুক্তরাষ্ট্রের সঙ্গে ক্রমবর্ধমান উত্তেজনার মধ্যে রিভলিউশনারি গার্ডের উপপ্রধান মোহাম্মদ সালে জোকারের এই মন্তব্যগুলো আসল। যুক্তরাষ্ট্র ওই অঞ্চলে অতিরিক্ত জাহাজ মোতায়েন করে তার সামরিক উপস্থিতি বাড়িয়ে তুলেছে। জোকার সতর্ক করে দিয়েছেন যে যুক্তরাষ্ট্র একটি নতুন যুদ্ধের ব্যবহার বহন করতে পারবে না এবং এই সংঘাত বিশ্বের তেল সরবরাহে প্রতিকূল প্রভাব ফেলবে। জোকারের এই মন্তব্য এমন এক সময় আসলো যখন ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ জাভেদ জারিফ বিশ্বের শক্তিধর দেশগুলোর সঙ্গে স্বাক্ষরিত পরমাণু চুক্তি রক্ষার জন্য তাঁর কূটনৈতিক প্রয়াস জোরালো করেছেন। মধ্যপ্রাচ্যে প্রচণ্ড উত্তেজনার মধ্যে জ্বালানি তেলের কোম্পানি এক্সন মোবিল ইরাকের দক্ষিণের বাসরা প্রদেশের তেলক্ষেত্রগুলো থেকে তাদের বিদেশি কর্মীদের সরিয়ে নিয়েছে। একজন শীর্ষ ইরাকি কর্মকর্তা এবং অন্য তিনটি সূত্র রয়টারকে জানিয়েছে যে এই সব কর্মীকে গতকাল এবং আজ দুবাইয়ে কিংবা বাসরা প্রদেশের আবাসিক এলাকায় সরিয়ে আনা হয়। ইরাকের তেল কর্মকর্তারাও অ্যাসোসিয়েটেড প্রেসের কাছে এ খবর নিশ্চিত করেছেন। তবে যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যের আরভিং শহরে এক্সন মোবিলের সদর দপ্তর থেকে এ ব্যাপারে তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করা হয়নি। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা করেছেন যে কোনো কোনো আমদানিকৃত গাড়ি দেশের নিরাপত্তার জন্য হুমকি স্বরূপ, তবে ইউরোপীয় ইউনিয়ন ও জাপান থেকে আসা গাড়ির উপর শুল্ক আরোপের সিদ্ধান্ত ৬ মাস পরে নেওয়া হবে। এই বিলম্ব যুক্তরাষ্ট্রের সঙ্গে ইউরোপ ও জাপানের বাণিজ্য বিবাদ এড়াতে সক্ষম হবে, তবে কোনো কোনো বিদেশি গাড়িকে নিরাপত্তার প্রতি হুমকি বলায় গাড়ি নির্মাতারা তাঁদের ক্ষোভ প্রকাশ করেছেন। যুক্তরাষ্ট্রের জাতীয় প্রতিরক্ষা বিষয়ক তথ্য চীনের একজন এজেন্টকে সরবরাহ করার দায়ে CIA-র একজন সাবেক কর্মকর্তাকে 20 বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। 62 বছর বয়সী কেভিন প্যাট্রিক মেলরির বিরুদ্ধে গতকাল শুক্রবার এই কারাদণ্ডের রায় দেওয়া হয়। সহকারী অ্যাটর্নি জেনারেল জন ডেমার্স বলেন যে সাবেক গোয়েন্দা কর্মকর্তারা, যারা নিজেদের দেশ এবং সহকর্মীদের স্বার্থকে জলাঞ্জলি দিয়ে চীনের খপ্পরে পড়েছে, এই শঙ্কিত হবার মতো ঘটনা তারই দৃষ্টান্ত। বার্তা সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেস জানিয়েছে যে অস্ট্রেলিয়ার সাধারণ নির্বাচনের ফলাফলের মতামত জরিপে যতখানি মনে হয়েছিল তার চাইতেও তীব্র প্রতিদ্বন্দ্বিতা হচ্ছে। মনে করা হচ্ছে পছন্দসই মধ্য বামপন্থী বিরোধী দল নয়, ক্ষমতাসীন রক্ষণশীল জোটেরই সরকার গঠনের সম্ভাবনা বেশি।
ভ ভয়েস অফ আমেরিকার বাংলা অনুষ্ঠান আজকের মতো এখানেই শেষ হচ্ছে। আগামীকাল অনুষ্ঠানে যোগদানের আমন্ত্রণ রইল। আজকের অনুষ্ঠান পরিবেশনায় স্টুডিওতে প্রযোজক ছিলেন জয়তি দাশগুপ্ত, ফেসবুক সম্প্রচারে তত্ত্বাবধান করলেন সঞ্জানা ফেরোজ, প্রকৌশলীর দায়িত্ব পালন করলেন ফ্র্যাঙ্কলিন সেট্র্যাক। ভালো থাকবেন, নিরাপদ থাকবেন সবাই। রামাদান করিম, সালাম, নমস্কার, শুভরাত্রি।
This program has come to you from the Voice of America, Washington.